অমূলির
প্রেরণাদায়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নেককার হওয়ার উপায় আপনাদেরকে আবারও সুস্বাগতম। সুবহানাল্লাহ, আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা সরকার দু আলম, নূরে মুজাসসাম, রাসুলে মুহতাসাম, শাফি ইমাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিশান ফরমান, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে আমি মুসাফা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি, নিঃসন্দেহে সৌভাগ্যবান, যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মুসাফা করতে পারবে। আমরা কি এটা আশা করি না? আমরা কি এটা ইচ্ছে পোষণ করি না যে আমরা নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মুসাফা করব? যদি আমরা এই আশা পোষণ করি, তাহলে আসুন না আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে আমাদেরকে বলেছেন, সেই পথেই চলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমল করার জন্য বলেছেন সে আমল করি, বিশেষত দরুদে পাকের ফজিলতে। আমরা শুনি বারবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার পাওয়ার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়ার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার জন্য একটি উত্তম পদ্ধতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। তো আসুন, আলহামদুলিল্লাহ, মাদানী ইনামাত শেখ তরিকত আমির আল সুন্নাত দামাত বরকতুল্লাহ আলিয়া যে উম্মতে মুসলিমাকে আমাদেরকে, অর্থাৎ আমাদের নেক হওয়ার জন্য যে প্রেসক্রিপশন করেছেন, যে 72 মাদানী ইনামাত, এই মাদানী ইনামাতের মধ্যে একটি মাদানী ইনামাত এটাও রয়েছে, আপনি কি প্রতিদিন 313 বার দরুদ শরীফ পাঠ করেন? এর মাধ্যমে যেন আমরা অভ্যস্ত হই, জন্য শেখ তরিকত আমির আল সুন্নাত দামাত বরকতুল্লাহ আলিয়া আমাদেরকে মাদানী ইনামাতের মাঝে সে প্রশ্ন করেছেন। তো আসুন আমরা নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আমরাও দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠান নেককার হওয়ার উপায়, আমরা এই অনুষ্ঠান দেখার পূর্বে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কারণ আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়াত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করে নিই আল্লাহ আযজা ওয়াজাল্লা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, নেককার হওয়ার যে বিভিন্ন উপায়গুলো রয়েছে ওই উপায়গুলো অবলম্বন করার জন্য, এবং যে মাদানী ফুলগুলো আমরা আজ শুনব, যে কথাগুলো শুনব, এই কথাগুলো আমার নিজের মাঝে অ্যাপ্লাই করা, আমার পরিচিত জনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আজকের এই নেককার হওয়ার উপায় অনুষ্ঠান দেখার মাধ্যমে যে সওয়াব আমরা হাসিল করব, অর্জন করব, আমাদের যাদের পিতা মাতা ইন্তিকাল করেছে কিংবা মায়ের বংশের বাবার বংশে যারা ইন্তিকাল করেছে তাদের ইসালে সওয়াব করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমাদের নেককার হওয়ার উপায়ের যে অনুষ্ঠানের আজকে আমাদের আলোচ্য বিষয় শেখে তরিকাত আমির আলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া এর যে মাদানী ইনামাত রয়েছেন, এই মাদানী ইনামাত 72 মাদানী ইনামাতের 41 নম্বর মাদানী ইনামাত। মাদানী ইনামাত সম্পর্কে সুবহানাল্লাহ বুজুর্গানে দিন বর্তমানের বড় বড় মাশায়েখে কেরাম উলামায়ে কেরাম এর অভিমত হচ্ছে এটা, যদি কেউ এই শেখ তরিকাত আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া এর 72 মাদানী ইনামাতের উপর আমল করে তাহলে সে আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহ তাআলার ওলিতে পরিণত হবে। এটা আমার কোনো কথা না, এটা উলামায়ে কেরামের মাশায়েখে আজামের অভিমত রয়েছে। আর এই 72 মাদানী ইনামাতের মধ্যে 41 নম্বর মাদানী ইনামাত নিয়ে আজকে আমাদের আলোচনা নেককার হওয়ার উপায় অনুষ্ঠানে, এবং জামিআতুল মদিনার ছাত্র ভাইদের জন্য যে 92 মাদানী ইনামাত রয়েছে এই 92 মাদানী ইনামাতের 55 নম্বর মাদানী ইনামাত ওই একটি রয়েছে যেটা ইসলামী সকল সর্বসাধারণের জন্য 72 মাদানী ইনামাত, এবং জামিআতুল মদিনার ছাত্রদের জন্য 92 মাদানী ইনামাত একই মাদানী ইনামাতের বিষয়বস্তুটি একই প্রশ্ন। আসুন আমরা জেনে নেই আজকে সেই বিষয়বস্তুটি কি। সেই বিষয়বস্তুটি হচ্ছে 72 মাদানী ইনামাতের 41 নম্বর মাদানী ইনামাত হচ্ছে আজকে আপনি ঋণ হয়ে যাওয়া অবস্থায় সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণদাতার অনুমতি ব্যতীত ঋণ আদায়ে দেরি তো করেননি, এছাড়া কারো কাছ থেকে ধার স্বরূপ সাময়িকভাবে কোনো জিনিস নিয়ে থাকলে তা প্রয়োজন পূরণের পর নির্ধারিত সময়ের মধ্যে ফিরিয়ে দিয়েছেন কি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকে, আমাদের ব্যক্তি জীবন বলি আমরা সামাজিক জীবন বলি সকল ক্ষেত্রেই এই বিষয়টা রয়েছে। প্রথম যে অংশটা রয়েছে আজকে আপনি ঋণ হয়ে যাওয়া অবস্থায় সামর্থ্য থাকা সত্ত্বেও অনুমতি ছাড়া দেরি করেননি, এটি একটি পাঠ রয়েছে। আবার আমরা দৈনন্দিন জীবনে যে কারো কাছ থেকে কোনো কিছু অনেক সময় চেয়ে নেই, যেমন ফর এক্সাম্পল কলমটা নিলাম কিংবা আগুন জ্বালানোর জন্য দেওয়া সেলাই নিলাম, এরকম বিভিন্ন যে সাময়িক সময়ের জন্য যে বিষয়গুলো থাকে, দেখা যায় প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা সেটা নেওয়ার পর অনেক সময় ভুলে যাই, সময় মতো দেই না। আর বিশেষত প্রথম যে অংশটা রয়েছে আজকে কি আপনি ঋণ হয়ে যাওয়া অবস্থায় সমর্থ থাকা সত্ত্বেও ঋণদাতার অনুমতি ব্যতীত আদায় দেরিত করেননি, এই কাজটি আজকে আমাদের সমাজে অনেক অংশে পরিলক্ষিত। এক তো প্রথম অংশ যেটা, যে প্রথম দিকে যে কাজটা হয়ে থাকে আমাদের সমাজ, আজকে ঋণ আদান প্রদান ঋণ দেওয়ার রেওয়াজটা প্রায় কমে যাচ্ছে, কিন্তু এই ঋণ প্রদানের কিন্তু বেশুমার ফজিলত ছিল। আর এই কমে যাওয়ার পিছনে দুইটি কারণ রয়েছে, একটি হচ্ছে যাকে ঋণ দেওয়া হয় ওই ঋণ গ্রহীতার টাল বাহানা অনেক সময় হয়ে থাকে, আর দ্বিতীয়ত যে ঋণ প্রদান করবে তাদেরও মানসিকতার দুর্বলতা। আজকে মানুষ মানব সেবার নামে আমরা যতই পোস্টার লাগাই স্লোগান দেই না কেন, হাকিকতে প্রকৃত অর্থে আজ আমরা মানবিকতা থেকে সৃষ্টির কল্যাণ থেকে আজকে আমরা ক্রমান্বয়ে পিছু হটতে শুরু করে দিয়েছি। যেখানে আমাদের সামনে অগ্রসর হওয়ার কথা ছিল মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে নিজেদেরকে উৎসর্গ করার কথা ছিল, সেখানে আমরা আজকে পিছু হটছি, যার দৃষ্টান্ত স্বরূপ আমরা সমাজে দেখতে পাই যে ঋণ আজকে প্রয়োজন হলেও অনেক সময় ঋণ পাওয়া যায় না। এর একটি কারণ নিয়েই কিন্তু আজকের প্রশ্ন, যে ঋণ করা অবস্থায় যে আমরা সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা সেই ঋণ আদায়ে তাল বাহানা করে থাকি, যার কাছ থেকে ঋণ নিয়েছি আমার উপর অবধারিত অত্যাবশ্যক যে আমি যদি কারো কাছ থেকে ঋণ নিলাম, আমি ঋণগ্রস্ত হলাম, যখন আমার তার কাছ থেকে নির্ধারিত টাইম নিয়েছি সময় নিয়েছি ওই সময়ের মধ্যে তার কাছ থেকে পুনরায় যদি অসামর্থ্য থাকি তাহলে কন্ট্যাক্ট করা, আর সামর্থ্য থাকলে কখনো বিলম্ব না করা। এখন কিন্তু দেখা যায় ঋণ নেওয়ার পর সেটাকে আমরা তাল বাহানা করতে থাকি। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা এই ঋণ সম্পর্কেই কিছু কথা শোনার চেষ্টা করব, যে ঋণ প্রদান নিঃসন্দেহে একটি নেকির কাজ। এই নেকির কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, এর মাধ্যমে মানুষদের সাহায্য করা হয়, তাদের প্রতি দয়া করা হয়, অনেক ক্ষেত্রে তাদের সমস্যা হ্রাস করা হয়, সমাধান করা হয়। সুবহানাল্লাহ, কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মুমিনদের সাহায্য করার, মুসলমানকে সাহায্য করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আর হাদিসে কারিমাতে তো আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে কারিমার মাঝে এই মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আর স্বয়ং আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপাদমস্তক যেন ছিল মানবতার কল্যাণে নিবেদিত, মানুষের কল্যাণে নিবেদিত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শুনুন, ঋণ দিতে আজ যারা আমরা কৃপণতা করছি, আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, কিন্তু একজন অসহায় ব্যক্তি যখন আমার কাছে সাহায্য চায়, আমি তখন তাকে সাহায্য প্রদান করি না, তাকে ঋণ দেই না, বিভিন্ন কারণ, বিভিন্ন অপশন দেখিয়ে। কিন্তু আসুন আমরা শুনে নিই, ঋণ দেওয়ার কত ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোন মুসলমানের দুনিয়াবি বিপদ দূর করবে, আল্লাহ তাআলা তার আখেরাতের বিপদকে দূর করবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। আর যে ব্যক্তি কোন অভাবীর কষ্টকে সহজ করে দিবেন, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাত সহজ করবেন। সুবহানাল্লাহ, আপনি কোন বান্দার, কোন সৃষ্টির, কোন মুসলমানের, একজন আশেকে রসুলের প্রতি এহসান করছেন, আর আল্লাহ তাআলা আপনার প্রতি এহসান করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ বান্দার সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করে। সুবহানাল্লাহ, অর্থাৎ আমি আমার ভাইকে কোনো কাজে সাহায্য করছি, আমার কোনো মুসলমান ভাইকে, অসহায় ভাইকে সাহায্য করছি, বিপদে পড়ে গেছে, তার অর্থের প্রয়োজন, কিংবা বিভিন্ন পেরেশানগ্রস্ত হয়েছে, এই অবস্থাতে প্রিয় ভাইরা ও মাদার জিয়া দর্শকবৃন্দ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে কারিমাই কিন্তু অন্য ভাইকে সাহায্য করার জন্য, ঋণ দেওয়ার জন্য যথেষ্ট, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করতে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কেমন দেখুন, কল্পনা করুন। আমরা এমন কি আছি প্রিয় ভাই মাদানসের দর্শকবৃন্দ, আমরা কোনো কিছু কি অর্জন করতে পারি? আমাদের কি আছে বলেন তো? আজকে আমরা বলি আমার সম্পদ, আমার সম্পদ, আমি ঋণ দেব, আমি মানুষকে সাহায্য করব। আসলে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই মাদানসের দর্শকবৃন্দ, আসলে আমার কি কোনো সম্পদ আছে? আমি কি কোনো সম্পদের হাকিকি মালিক? আজকে আমি যে ঘরের মধ্যে বসে আছি, এই ঘরের মালিক কি আমি? ভাইরা মাদার্সিয়ান দর্শকবৃন্দ, আজ আমি যে বাংলো বানিয়ে, কিংবা যে ঘর, সুন্দর ঘর বানিয়ে বসে আছি, এই জায়গার মালিক এক সময় আমি ছিলাম না, হয়তোবা এই জায়গার মালিক ছিল আমার বাবা, তার পূর্বে ছিল তার বাবা, মিনিং আমার দাদা, উত্তরাধিকারী সূত্রে আমার বাবা হয়েছে, তার উত্তরাধিকারী সূত্রে আমি হয়েছি। কতদিন, আমার বয়স যখন হয়তোবা কমবেশ 25 বা 30 হয়েছে, তারপর আমি আমার বাবার উত্তরাধিকে শপথ পেয়েছি, আমি বেঁচে থাকবো কতদিন, হয়তোবা ধরে নেন 60-65 বছর বা 70 বছর, এই যে মাঝখানে 30 বছর, এই 30 বছর আমি দাবি করছি এটা আমি মালিক। কিন্তু না, একটু আপনি চিন্তা করুন, এই যে বাড়ি মালিক আমি দাবি করছি, প্রকৃত অর্থে বাড়ির মালিক আমি না, শুধুমাত্র আমি এতটুকু দাবি করতে পারি আমি কেয়ারটেকার, আমি দারোয়ান, আমি সিকিউরিটি ম্যান, শুধুমাত্র আমি এর পর্যবেক্ষণ করছি, দেখাশোনা করছি, আর কিছুই না এর চেয়ে বেশি। হ্যাঁ, এর চেয়ে আর কিছু বেশি না, আমার পূর্বপুরুষ দেখাশোনা করে চলে গিয়েছে, আজ আমি দেখাশোনা করছি, আমার পর আবার আরেকজন আসবে, হয়তোবা সেটা আমার পুত্র হতে পারে, কিংবা আমি কারো কাছে বিক্রিও করে দিতে পারি, অন্য কেউ হতে পারে। আমি আজকে যে সম্পদ নিয়েছি হয়তো বাবার কাছ থেকে নিয়েছি, অথবা অন্য কারো কাছ থেকে হয়তোবা কোনো উপায়ে আল্লাহ তাআলা আমাকে মালিক করেছেন, আমি তার মালিক হয়েছি। প্লিজ তাই ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, তার মানে আমরা বুঝতে পারলাম প্রকৃত অর্থে আমরা সম্পদের মালিক নই। প্রকৃত অর্থে আমরা যে নিজেকে আজকে সম্পদের মালিক বলছি, এটার মালিক আমি নই, এটার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে সাময়িক সময়ের জন্য শুধুমাত্র দিয়েছেন রক্ষণাবেক্ষণের জন্য, দেখশুনের জন্য, দেখাশোনার জন্য। অতএব আমি যেন এই সম্পদের ভালোবাসায় মোহে অন্ধ হয়ে নিজেকে অনেক কিছু মনে না করি, বরং আসুন না এই সাময়িক সময় আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাচ্ছি যে আমরা অনেক সময় আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাই, কিন্তু আমাদের বাড়িতে যাই নিজের ছোট ছেলে হোক, মেয়ে হোক, কিংবা ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে মেয়ে হোক, ভাগ্নি হোক, ভাইয়ের, মানে আত্মীয় স্বজন ছোট যারা বাচ্চা আছে তাদের জন্য আমরা বিভিন্ন কিছু খাবারের জন্য উপহার সামগ্রী নিয়ে যাই। যখন আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ধরে নিন ফর এক্সাম্পল চিপস বা চকলেট প্যাকেট নিয়ে গেলেন, আমি তাকে দিলাম, দেওয়ার পর আমি বলি আমাকে একটু দাও, আমাকে একটু দাও, দেখি এই ছেলেটা দেয় কিনা বা মেয়ে দেয় কিনা। আমি কিন্তু খাওয়ার জন্য আমি বলছিলাম, দেখছি তার মনটা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে এমন তিনি নিজের জন্য না, আমরা তো নিজের জন্য চাই এবং সেটা খেতেও পারেনি, যে আল্লাহ তাআলা নিজে তো খান না, নিজে তো গ্রহণ করেন না, বরং তার আরেক সৃষ্টিকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন আমার মনটা কেমন বলছে, আমার হৃদয়টা কেমন, আমি কি এই আল্লাহর দেওয়া মালকে আল্লাহ তাআলা যে কোরআনে পাকে বর্ণনা করে দিয়েছেন তার অন্য বান্দাদের মাঝে বিলানোর জন্য, দেওয়ার জন্য, সেটা আমি দিচ্ছি কিনা, নাকি ওই কিছু বাচ্চার মতো ওই যখন আমি দিলাম সে নিজেকে লুকিয়ে রাখলো, যখন এমনটি করে তখন কিন্তু আমরা ওই বাচ্চাকে অত বেশি ভালোবাসি না, কিন্তু যে বাচ্চা আমাকে দেয় অগ্রসর হয়ে ওই বাচ্চাকে কিন্তু আমরা ভালোবাসি, তার জন্য বারবার বারবার আমি গিফট নিয়ে যাই, ওই পছন্দ নিয়ে খাবারটা নিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরীক্ষা করছেন, প্রিয় আশিকের রাসূল মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো প্রয়োজন নেই, কোনো সম্পদের কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সম্পদ দিয়ে ইজ্জত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে আমরা কে কামিয়াব হতে পারি। আর সেখানে রসুল এই সাময়িক সময়ে যেন আমরা ধোকায় নিপতিত না হই, ধোকার নিজের নফসের ধোকায়, দুনিয়ার সম্পদের ধোকায় পতিত হয়ে যেন সম্পদের ভালোবাসায় নিজেকে অন্ধ করে না ফেলি, বরং আমরা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে মানুষকে সাহায্য করার জন্য, মুসলমান ভাই বোন যখন সমস্যার সম্মুখীন হবে তাকে যেন আমি সাহায্য করি, পারলে আমি তাকে এরকম করি যে তাকে কর্জে হাসানা দিয়ে দিই, ঋণ দিয়ে দিই, যে তুমি যখন পারো এটা দিয়ে দিও। সুবহানাল্লাহ, এটা বলা হয়েছে যে এমন সওয়াব যে আপনি যদি এরকম সদকা করেন, কাউকে কর্জে হাসানা দেন, এর প্রতিদিন সদকা করার সওয়াব সম পরিমাণ আল্লাহ তাআলা আপনার নামায় আমলে আসতেই থাকবে, আসতেই থাকবে। কত সওয়াব, অনেক সওয়াব রয়েছে বিশ্বের ভাই। সুবহানাল্লাহ, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে সরকার দু আলম নূরে মুজাসসাম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে কেউ কোন মুসলমানকে দুইবার ঋণ দেয় তা সে অনুযায়ী যেন সদকা করার মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ধারে কারবার করবে তখন তা লিখে রাখবে যাতে করে তোমাদের স্মরণে থাকে। অতঃপর মেয়াদ নির্ধারিত থাকলে ঋণদাতা নির্ধারিত সময়ের পূর্বে ঋণ গ্রহীতার নিকট থেকে ঋণ ফেরত নেওয়ার এটা দাবিও করতে পারবে না, বরং সে নির্ধারিত মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে বাধ্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ ও আবু দাউদ শরীফের হাদিসে এরশাদ করেন যে মুসলমানগণ শর্ত পূরণে বদ্ধপরিকর। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যেন আবার ঋণ দিয়ে কারো কাছ থেকে এর অতিরিক্ত আদায় না করি, তখন আর সেটা ঋণ হবে না, তখন সেটা সুদে পরিণত হবে। ইসলামী ঋণের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাহায্য করা, তাদের প্রতি দয়া করা, তাদের জীবনযাপনে সহযোগিতা করা। সহযোগিতার আড়ালে যেন আমরা কোনো অবস্থাতেই সুবিধা অর্জন না করি। তাই বলা হয়েছে ঋণের উদ্দেশ্য হবে আত্মিক বৃদ্ধি, বাহ্যিক বৃদ্ধি নয়। আপনি ঋণ দিয়ে আত্মিকভাবে পরকালের জন্য আপনি সেটাকে পাবেন, এটা বাহ্যিক বৃদ্ধি নয়, আর তা হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। এই কারণে ঋণ গ্রহীতা ঋণ ফেরত দেওয়ার সময় যা নিয়েছে তা কিংবা সেই অনুরূপ ফেরত দিতে রয়েছে অতিরিক্ত নয়, ঋণদাতা এর অতিরিক্ত নিলে কিংবা ঋণ গ্রহীতা অতিরিক্ত ফেরত দিলে তার সুদ হিসেবে গণ্য হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনলাম যেন আমরা সে অবস্থাতেই করে সেটাকে আমরা আদায় করি, এবং ঋণ করা অবস্থায় ঋণ যখন আমি করে ফেলবো, একটা তো শুনলাম ঋণ প্রদানের ফজিলত, কিন্তু আমি যখন ঋণগ্রস্ত হয়ে যাব তখন আমার কি দায়িত্ব হবে? আমার দায়িত্ব হবে ওই ঋণকৃত বস্তুকে যত দ্রুত সম্ভব সেটাকে আদায় করে দেওয়া। হ্যাঁ, তেমনটি রয়েছে, ঋণদাতা যখন মানুষের উপকারে ঋণ প্রদান করে তখন ঋণ গ্রহীতার ঋণ ও নৈতিক দায়িত্ব হবে তার যথাযথ তাড়াতাড়ি আদায় করে দেওয়া। যদি এরকম না করে, তালবাহানা শুরু করে, মিথ্যা অজুহাত পেশ করতে থাকে, তাহলে তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, শত্রুতা বৃদ্ধি পায়, একে অপরের প্রতি বিশ্বাসের যোগ্যতা হারায়। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, উত্তম কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কিছুই হতে পারে না। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তো প্রিয় ইসলামী ভাইরা, যখন কেউ আমার প্রতি ইহসান করলো তখন আমি তার জন্য উত্তমটাই হই। আমরা আজকে এই সমাজ থেকে ঋণ প্রদান করার এই প্রথাটা উঠে যাচ্ছে, এই একটি অন্যতম একটি কারণও রয়েছে এটা যে ঋণ গ্রহীতা আদায় করতে গিয়ে তালবাহানা করে থাকে। এরকম অসংখ্য বিচার দেখা যায় আমাদের সমাজের মধ্যে, অনেক ধরনের বৈঠক করতে দেখা যায়, মামলা পর্যন্ত হচ্ছে কি বন্ধু বন্ধুর কাছ থেকে ঋণ নিয়েছে কিন্তু সেটা আদায় করছে না। ঋণ দেওয়ার সময় তো কত উত্তম একটা আচরণ ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ঋণ যখন নিয়ে গিয়েছে মনে করছে সেটা নিজের সম্পদ আর আদায় করতে হবে না। হাদিসে পাকের মধ্যে কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করার সময় এ চিন্তা করলো যে সে এটাকে আদায় করবে না, তাহলে সে পরিপূর্ণ মিথ্যাবাদী এবং প্রতারক। সে কারণ সে তার নিয়তটাই এরকম রয়েছে। তো প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যারা ঋণ নিয়েছি, প্রথমত আমরা ঋণ দেওয়ার বিষয়টাতে আমরা উদ্বুদ্ধ হই, পাশাপাশি ঋণ দেওয়ার পর যারা আমরা ঋণ গ্রহণ করেছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন অবশ্যই অবশ্যই সেটাকে আদায় করে দেই। এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধনী ব্যক্তির চাল বাহানা করা অত্যাচার। এবং হাদিসে পাকের মধ্যে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রয়েছে, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে তিনটি স্বভাব থেকে মুক্ত ছিল, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এক, অহংকার। দুই, গনিমতের মাল হতে চুরি। তিন, ঋণ। অর্থাৎ যে ব্যক্তি ওই গনিমতের মাল, ইসলামের প্রাথমিক ওই যুগের মধ্যে এবং যখন যখন গনিমতের মাল আসত ওই সম্পদের ব্যাপারে বলা হয়েছে, এবং অহংকার থেকে আমাদের সম্পদ আছে আমরা অহংকার করি, এবং ঋণ যেটার ব্যাপারে আজকে আলোচ্য বিষয় আমাদের, যে থেকে ঋণ থেকে যে মুক্ত সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, ঋণ মানুষের পাওনা, তা পূরণের পূর্বে মৃত্যুবরণ করা মানে মানুষের হক নিজের কাঁধে থেকে যাওয়া, যা অত্যন্ত অপরাধ রয়েছে। সেই কারণে এই প্রকার ব্যক্তির জানাজা নামাজ হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতেও অস্বীকার করেছেন। বর্ণিত আছে যে একবার এক ব্যক্তির জানাজা নিয়ে আসা হলো, তখন আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকারে দু আলম দয়ালু আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ো, কারণ সে ঋণী রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়তে বিরত রইলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই কারণে ইসলামের দার্শনিকগণ মুফতিয়ানে কেরাম এটা বলেছেন যে উত্তরাধিকারী সম্পদ বণ্টনের পূর্বে কয়েকটি হক নির্ধারিত, তা পূর্বেই উত্তরাধিকারী, তার পূর্বে কোনো উত্তরাধিকারী সম্পদ বণ্টিত হবে না। তার মধ্যে হচ্ছে মাইয়েতের উপর অপরের হক সমূহ অন্যতম, সেই হক আল্লাহর হোক যেমন জাকাত, কিংবা মানুষের হক হোক যেমন ঋণ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম যে ঋণ না আদায় করে মৃত্যুবরণকারী ব্যক্তির কত কঠোরতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াতে অস্বীকার করেছেন, এর থেকে আর কি হতে পারে বড় কথা? ইসলাম ভাইরা, কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যদি ঋণী দরিদ্র হয় তবে সচ্ছল অবস্থা আসা পর্যন্ত অবকাশ দিবে, আর মাফ করে দেয়া তোমাদের পক্ষে অতি উত্তম যদি তোমরা জানতে। অর্থাৎ যারা ঋণ প্রদান করেছি, আমরা যদি ধর্ণাঢ্য হয়ে থাকি যে দরিদ্র ব্যক্তি একজন নিয়েছে, যে অসহায়, যদি সম্ভব হয় আপনি তাকে মাফ করে দেন, কার্যে হাসানার পদ্ধতিতে নিয়ে আসেন, যে যখন সম্ভব হবে তখন তুমি আদায় করে দিয়ে আপনার সদকার সওয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পছন্দ করে যে আল্লাহ তাকে কিয়ামতের দিবসে কষ্ট থেকে নিষ্কৃত দিবে, মুক্তি দিবে, সে যেন অভাবী ঋণীকে অবকাশ দেয়, কিংবা তার ঋণের বোঝা লাঘব করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একদিকে যে ঋণ নিয়েছে সে ঋণী ব্যক্তি, আমরা কোনো অবস্থাতে আসলে আমরা যদি সমাজের বৈষম্যকে দূর করতে চাই, সমতা আনতে চাই, তাহলে অবশ্যই আমাদের একে অপরের সহযোগী হতে হবে। কিন্তু এটা তখনই সম্ভব যখন আমরা আমাদের বিষয়গুলোকে যথাযথভাবে আদায় করব। যে যখন আমার কাছে ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকবে, ওই সময় আমার উপর অত্যাবশ্যক যেন আমরা সাথে সাথেই সে ঋণকে আদায় করে দেই। আজকাল সমাজে এক প্রকার লোক দেখা যায় যারা ঋণ নেয় পরিশোধ না করার উদ্দেশ্যে, অর্থাৎ আসলে তার অন্তরে থাকে অন্যের অর্থ কৌশলে আত্মসাৎ করা, আর ঋণ করাটা হচ্ছে তার একটি বাহানা মাত্র। এরকম লোকরা একসাথে কয়েকটি হারাম কাজের মধ্যে লিপ্ত, বাতিল পদ্ধতিতে অন্যের মাল সম্পদ ভক্ষণ করা, যা আল্লাহ তারা নিষেধ করেছেন, ধোকা তথা প্রতারণা করছে, সে জেনে বুঝে সজ্ঞানে গুনাহ করছে, মিথ্যে বলছে। নবী আকরাম নূরে মুজাস্সাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যের মাল পরিশোধ করার উদ্দেশ্যে নেয়, আল্লাহ তাআলা তার পক্ষ হতে পরিশোধ করে দেন, অর্থাৎ পরিশোধ করতে সাহায্য করেন। আর যে ব্যক্তি তা নষ্ট করার উদ্দেশ্যে নেয়, আল্লাহ তা নষ্ট করে দেন। আপনি যদি এই চিন্তা ভাবনা করে নেন ঋণ, যে আমি এটা আদায় করব না, তাহলে এটা পরিপূর্ণ প্রতারণা, ধোকা। আর এই কাজটা আমরা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে করে থাকি, বিভিন্ন ঋণ নিয়ে ধোকা করে থাকি। এই কতদিন বাঁচবো এই পৃথিবীতে, কত বছর? যে আমি প্রথমে আরজ করলাম এই সম্পদ কি আমার, আজকে আমি বলছি আমার আমার, এই দেহের রূহটা বের হয়ে গেলে সবকিছুই শেষ। আপনি কার জন্য এই বাংলো রেখে যাবেন, কার জন্য এই কোটি কোটি টাকা সম্পদ রেখে যাচ্ছেন? কিছুই কিন্তু আপনার সাথে যাবে না, আপনার আমল। আপনি এমন কাজ করিয়েন না যে কারণে কিয়ামতের দিন লজ্জিত হতে হবে। বলা হয়েছে, বলবে কিয়ামত দিন আল্লাহ তাআলা দরবারে যে তুমি এটা এটা কেন করেছো, বলবে আমার সন্তান সন্ততির জন্য। তো সন্তান সন্ততিকে উপস্থিত করা হবে, তখন বলা হবে মাওলা আপনি জিজ্ঞাসা করুন, আমরা কি কখনো বলেছিলাম আমার পিতাকে যে হারাম উপার্জন করার জন্য? তখন লজ্জিত হবে। ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কতটুকু গ্রহণ করতে পারি নিজে, কতটুকু খাই? কতটুকু আমরা পরিধান করি। তাহলে কেন কেন আজ আমরা মানুষকে ধোকা দিচ্ছি, অযথা প্রতারণা করছি? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা ইনশাল্লাহ তাবারক তাআলা নিয়ত করি যে আমরা যারা ঋণ করেছি ইনশাল্লাহ তাবারক তাআলা সমর্থ আসার সাথে সাথেই আমরা ঋণকে পরিশোধ করব, কারো সাথে কোনো ধরনের ধোকা প্রতারণা ইত্যাদি করব না ইনশাল্লাহ তাবারক তাআলা। যে বিষয়ে আমি আলোচনা করছিলাম যে ঋণ নেওয়া অবস্থায় না দেওয়া, এটা একটি বড় ধোকার বিষয়। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, হ্যাঁ, আমরা কোনো অবস্থাতে যেন ধোকার চিন্তা ভাবনা না করি। মনে রাখবেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, মুসলমানকে কোনো মুসলমানকে অপর মুসলমান ধোকা দিতে পারে না। ধোকা প্রতারণা এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতারণার জন্য কঠিন শাস্তির কথা বলেছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুনাফিকরা মুখে বলতো একটা আর কাজে করত আরেকটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 8 এবং 9 নম্বর আয়াতে বলেন, এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহকে এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস করি, প্রকৃত পক্ষে তারা বিশ্বাস করেনি। তারা আল্লাহকে ও মুমিন বান্দাদেরকে ধোকা দিতে চায়। সত্য কথা এই যে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না, কারণ আল্লাহ তাআলাকে ধোকা দেওয়া সম্ভবপর না, এবং তাদের এই বিষয়ে কোনো উপলব্ধি নেই। তারা এটা বুঝতে পারছে না, তারা মনে করছে আমরা ধোকা দিচ্ছি, কিন্তু হাকিকতে কি বলেন তো ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকল অনুযায়ী আমরা মনে করি যে আমরা মাযাল্লা নাউযুবিল্লাহ আল্লাহ তাআলাকে ধোকা দিচ্ছি। দেখি সম্ভবপর কখনো আল্লাহ তাআলার কে ধোকা দেওয়া, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, এই আকল বানালেন, এই জ্ঞান দিলেন, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আমরা প্রতারণা নাউযুবিল্লাহ আমাদের আকল অনুযায়ী করতে চাই, কিভাবে সম্ভব? কর্ষিতকালে সম্ভব নয়। তো প্লিজ তাই ভাইরা, ধোকা থেকে আমরা, এটা নিঃসন্দেহে মুনাফিকের বৈশিষ্ট্য বলা হয়েছে, প্রতারণা করা। আর আমরা ঋণ নিয়ে সে প্রতারণা করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রতারণা ও প্রতারক উভয়ের ব্যাপারে কঠোর নিন্দা জ্ঞাপন করেছেন, তাদের জন্য অবধারিত ধ্বংসের ঘোষণা দিয়েছেন। এ সংক্রান্ত স্পষ্ট বর্ণনা পাওয়া যায় পবিত্র কালামে আয়াতে। ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা মানুষের থেকে মেপে নেয়, নেয়ার কালে পূর্ণমাত্রা গ্রহণ করে, আর যখন তাদের জন্য মাপে বা ওজন করে তখন কম দেয়। এ এক কঠিন ঘোষণা, যারা ঠকবাজি করে মাপে ও ওজনে মানুষকে কম দেয় তাদের জন্য। সুতরাং যারা পুরোটাই চুরি করে, আত্মসাৎ করে এবং মানুষকে তাদের প্রাপ্য বস্তুতে ঠকায়, তাদের কি কঠিন অবস্থা হবে তা সহজে অনুমান করা যায়। এখানে বলা হয়েছে কম নিচ্ছে মাপে, যখন নিজে গ্রহণ করছে বেশি করছে, দেওয়ার সময় কম। এখানে একটা প্রতারণা, সম্পদ অল্প, আর এদের জন্য এত কঠিন অবস্থা, আর যে পরিপূর্ণ ঋণ নিয়ে সেটাকে মেরেই দেয়, সে পুরোপুরি ধোকাই দিয়ে দিল, তার কেমন অবস্থা হবে? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহর নবী হযরতে শুআইব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে মানুষকে তার প্রাপ্য বস্তুতে ঠকানো এবং মাপে ওজনে কম প্রদানে সতর্ক করেছেন, যেমন আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বর্ণনা করেন। এমনভাবে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণা থেকে সতর্ক করেছেন এবং প্রতারকদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন প্রতারণার ব্যাপারে কতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করেছেন, কি বলেছেন আসুন আমরা হাদিসে পাক থেকে শ্রবণ করি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের স্তূপের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন, তিনি খাবারের স্তূপে হাত প্রবেশ করালেন, তার আঙ্গুল মুবারক গুলো, হুজুর সাল্লামের আঙ্গুল মুবারক গুলো ভিজে গেল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, হে খাবারওয়ালা, এটা কি? তখন ওই খাবারের যিনি মালিক ছিল, ওই বস্তুর যে মালিক ছিল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে বৃষ্টির পানি পড়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তা খাবারের উপরে রাখতে পারলে না যাতে মানুষ তা দেখে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। অন্য রওয়ায়েতে বর্ণিত আছে যে প্রতারণার আশ্রয় নেয় সে আমাদের দলভুক্ত নয়। অপর রওয়ায়েতে আছে, সে আমাদের দলভুক্ত নয় যে প্রতারণার আশ্রয় নেয়। সুতরাং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহির উক্তি আমাদের দলভুক্ত নয়, আমাদের অন্তর্ভুক্ত নয়, প্রতারণার বিরুদ্ধে প্রমাণ হিসেবে যথেষ্ট। প্রতারণা নোংরা একটি কাজ, তার ভয়াবহ অত্যন্ত কঠিনতা রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদারিজুল দর্শকবৃন্দ, আমি যে আজকে নিজেকে মুসলমান দাবি করি, আমি কি নিজেকে মুসলমান দাবি করি? যদি আমি নিজেকে মুসলমান দাবি করি এবং এই দাবি টিকিয়ে রাখতে চাই, তাহলে রাসূলে করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই আমাদেরকে প্রতারণা থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহ, যেখানে আমাদের নবী, যে হচ্ছে ইমানের মূল, আমি যে মুসলমান এর মূল, হুজুর সাল্লাল্লাহু আলাইহির প্রতি ইমান, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমানের জান, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে প্রতারণা করে, ধোঁকা করে সে আমার দলভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দল থেকে বের করে দিয়েছেন, উম্মতি থেকে বের করে দিয়েছেন। তো আমি কিভাবে প্রতারণা করে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি নিজেকে দাবি করতে পারি? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের কাছে স্পষ্ট বিষয়টা যে কখনো কোনো মুসলমান ধোকা দিতে পারে না। যে ধোকা দেয় সে মুসলমানের অন্তর্ভুক্ত নয় বলে রাসূলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, তারা যদি তোমাকে ধোকা দিতে চায় তবে আল্লাহই তোমার জন্য যথেষ্ট, তিনি নিজ সাহায্যে মুমিনদের দ্বারা তোমাকে শক্তিশালী করেছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা এবং কোরআনের বাণীসমূহ আমরা শুনলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোকা ও প্রতারণাকারী সম্পর্কে কঠোর বাক্য উচ্চারণ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধোকাবাজ ও প্রতারণাকারী জাহান্নামে যাবে। এই হাদিসটি শুআবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 6978 বর্ণিত রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তারপরেও কি আমরা প্রতারণা করব, ধোকা দিব? আমাদের কাছে ঋণ যদি কারো থেকে নেই, নেওয়ার পরেও কি আমরা টালবাহানা করব, আমার কাছে নেই, আর কয়েকটা দিন সম্পদটা রেখে একটু ব্যবসা করে নেই? হ্যাঁ, এই যে আমাদের এই যে বাহানা, কিসের জন্য? দুনিয়াকে কামানোর জন্য। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, মনে রাখবেন প্রিয় ভাই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই যে আমরা অর্থ কামাচ্ছি বিভিন্ন টালবাহানা করে, কারো কাছ থেকে মিথ্যে বলে ঋণ নিয়ে, কিংবা ঋণ নিয়েও আদায় করছি না, কেন? সম্পদকে একটু বাড়ানোর জন্য, একটা নেশা। আপনি কত টাকা উপার্জন করবেন, কতটুকু টাকা আপনি নিজে গ্রহণ করবেন? মনে রাখবেন একটি কথা, টাকা দিয়ে সম্পদ কিনা যায়, সুখ কিনা যায় না। আমরা কিন্তু সবাই একটি বিষয়ের কারণে সম্পদ করতে চাই, আর তা হচ্ছে সুখ, শান্তি, ভালো থাকি না, এটাই তো শান্তির জন্য। কিন্তু শুনে নিন, টাকা দিয়ে সুখ কিনা যায় না, টাকা দিয়ে সম্পদ কেনা যায়, সম্পদ নেওয়া যায়। সুখ শান্তি এটা আল্লাহ প্রদত্ত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন ওই ব্যক্তি সুখী হতে পারে। টাকা দিয়ে ঔষধ কিনা যায়, চিকিৎসকের কাছে যাওয়া যায়, শিফা কিনা যায় না, শিফা আল্লাহ প্রদত্ত। অতএব আপনি আমি যতই চেষ্টা করি না কেন, যতই কৌশল করি না কেন, যতই ধোঁকাবাজি করি না কেন, যতই প্রতারণা করি না কেন, কোনো কাজে আসবে না। আপনার সাথে যারা আছে, ক্লাস ফেলো ছিল, দেখুন কত ব্রিলিয়ান্ট ছিল, যদি মনে করেন আমি আমার নিজের বুদ্ধি দিয়ে আমি সম্পদ করেছি, এটা ভুল। আপনার সাথে বুদ্ধিমান অনেকে আছে যারা সমাজের মাঝে এখন তারা নির্মস্থ রয়েছে, তারা এখন সম্পদ উপার্জন করতে পারছে না, তারা আজকে হয়তোবা মাস গেলে অল্প কিছু টাকা অর্জন করতে পারে, কোন রকম সংসার পরিচালনা করছে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক, যদি বুদ্ধির কারণে টাকা উপার্জন করা যেত তাহলে অবশ্যই আপনার চাইতে যে ব্রিলিয়ান ছিল সে টাকা উপার্জন করতো। আবার যদি আপনি এটা বলেন যে আমি শ্রমের বিনিময়ে টাকা উপার্জন করেছি, আমি বলবো না এটাও ভুল। যদি শ্রমের বিনিময়ে টাকা উপার্জন করা যেত তাহলে যারা শ্রমিক রয়েছে অধিক শ্রম দিতে পারে তারাই ধনী থাকতো। এটা আল্লাহ তাআলার দান। আমরা চেষ্টা করেছি সামান্য, আল্লাহ তাআলা একটি বাহানাতে আমাদেরকে দিয়ে দিয়েছেন। অতএব এটাকে যেন আমরা মহব্বতের না করি, এই সম্পদের কারণে ক্ষণস্থায়ী বিষয়ের কারণে যেন আমরা কারোর সাথে প্রতারণা ধোকা না দেই, বরং আমরা ঋণ নেওয়ার পর যথাসময়ে সেটা আদায় করি। এরই পাশাপাশি আমরা যারা সামর্থ্যবান রয়েছি, যারা অসহায় রয়েছে, তাদেরকে আমরা ঋণ প্রদান করি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সময় একেবারেই শেষের দিকে, আলহামদুলিল্লাহ আজওয়াজাল। আপনি যদি নিজেকে একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে তৈরি করতে চান, কোয়ালিটিফুল, কোয়ালিটি সম্পন্ন, বৈশিষ্ট্য সম্পন্ন, তাহলে আমি আপনাকে বলবো দাওয়াত দিব, আপনি দাওয়াতের মাদানী মহলে সম্পৃক্ত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আমুলির প্রির